নিয়েছেন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের সংসদ নির্বাচন ২৩শে ডিসেম্বর।
সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করি।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
ছত্তিশগড়ের দান্তেওয়ারায় ফের মাওবাদী হামলা, ল্যান্ডমাইনে উড়ে গেল সিআইএসএফ এর বাস।
রয়েছে অলিম্পিকের সামাজিক ব্যবসা সম্পর্কে ডক্টর ইউনুসের মন্তব্য।
অলিম্পিক ২০২৪ হবে, সেই অলিম্পিকটাকে তারা সামাজিক ব্যবসার রূপে গড়ে তুলবে।
আরও রয়েছে নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে কর্তৃপক্ষ বলছে একজন বন্দুকধারী বুধবার একটি পানশালা এবং ডান্স ক্লাবে আক্রমণ চালিয়ে ১২ জনকে হত্যা করেছে। ভেঞ্চুরা কাউন্টির শেরিফ জফ ডিন সংবাদদাতাদের বলেন যে থাউজেন্ড ওকস শহরের বর্ডার লাইন বার অ্যান্ড গ্রিলে যেসব পুলিশ প্রথমে এসে ওই বন্দুকধারীকে কাবু করার চেষ্টা করেন, তাঁদের মধ্যে একজনের উপর গুলি চালায় বন্দুকধারী। তিনি বলেন ওই ২৯ বছর বয়সী শেরিফ সার্জেন্ট রন হেলস এই বিভাগের একজন প্রাক্তন কর্মী এবং হাসপাতালে যাবার পথে তিনি প্রাণ ত্যাগ করেন। ওই আক্রমণে আরও বহু লোক আহত হয়, তবে ডিন বলেন ঠিক সংখ্যাটা এখনও অস্পষ্ট, কারণ অনেককেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তকারীরা এফবিআই এর সাহায্যে এই বন্দুকধারীর পরিচয় এবং এই গুলি চালনার পেছনে তার কী উদ্দেশ্য ছিল তা নির্ণয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। আজ খুব ভোরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লেখেন যে এই গুলি চালনার ঘটনা তাকে সম্পূর্ণ অবহিত করা হয়েছে। তিনি আইন প্রয়োগকারীদের ভূমিকার প্রশংসা করেন এবং যারা এই ঘটনার শিকার হয়েছেন তাঁদের এবং তাঁদের পরিবারের প্রতি তিনি তাঁর আশীর্বাদ ব্যক্ত করেন। এদিকে ডিন জানিয়েছেন যে সন্দেহভাজন লোকটিকে ওই পানশালার ভেতরে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পাওয়া যায়, তবে কে তাকে গুলি করেছিল সেটা পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তাঁর বিতর্কিত অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে পদত্যাগ করতে বাধ্য করেন। এর ফলে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে তদন্তের ব্যাপারে নতুন করে পাওয়ার শক্তিতে কংগ্রেস ডেমোক্র্যাটদের সঙ্গে সম্ভাব্য শক্তি পরীক্ষা শুরু হতে পারে। সেশনস ট্রাম্পের কাছে পাঠানো তাঁর পদত্যাগপত্রে লেখেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধেই পদত্যাগ করছেন। এই নিয়তি তিনি বারবার এড়িয়ে যাবার চেষ্টা করেন, যদিও রাশিয়া বিষয়ক তদন্ত সম্পর্কে জেফ সেশনস অস্বীকৃতি জানানোর পর থেকেই ট্রাম্প অ্যাটর্নি জেনারেলকে বারবার হেয় প্রতিপন্ন করেন। সাবেক রিপাবলিকান এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক এই সেনেটর ২০১৭ সালের শুরুর দিকে বিচার বিভাগে সর্বোচ্চ পদ গ্রহণের পর রাশিয়া সম্পর্কিত তদন্ত থেকে সরে দাঁড়ান। এর পরপরই শুরু হয় কোলাহল এবং পুরো সময় ধরে জেফ সেশনস খুব প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন। ট্রাম্প অভিযোগ করেন সেশনস নিজেকে তদন্ত থেকে সরিয়ে নেয়ার কারণে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার দ্রুত নিয়োগ পান। অ্যাটর্নি জেনারেলের এই ২০ মাস সময়ে মুলার এবং ১৭ জন ক্ষুব্ধ ডেমোক্রেটের এই ছিদ্রান্বেষণ নিয়ন্ত্রণ করতে অ্যাটর্নি জেনারেলকে তিনি বারবার অপমান করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে অপসারণ করার কারণে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে আয়োজকরা। ট্রাম্প জেফ সেশনসের পদে যাকে স্থলাভিষিক্ত করেছেন সেই ম্যাথিউ হুইটকার রাশিয়া সম্পর্কিত তদন্ত এবং এর সুষ্ঠু বিচারে প্রেসিডেন্টের সম্ভাব্য বাধা বিষয় প্রকাশ্যে সমালোচনা করেছেন। পুয়ের্টো রিকো এবং ভার্জিন আইল্যান্ড সহ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হবে হোয়াইট হাউসের সামনে। পূর্বের সমালোচনামূলক মন্তব্যের জন্য আয়োজকরা দাবি করেছেন হুইটেকার যেন রাশিয়া সম্পর্কিত তদন্ত থেকে সরে দাঁড়ান। তারা আরও দাবি করেন কংগ্রেস যেন বিশেষ কৌঁসুলির দপ্তর রক্ষার্থে এগিয়ে আসে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩শে ডিসেম্বর। তিনি আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেন। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি নির্বাচনী তফসিল ঘোষণা করলেন, যাতে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে 19 নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে 22 নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 23 নভেম্বর। নুরুল হুদা আসন্ন নির্বাচনে সকল দলের অংশগ্রহণের প্রত্যাশা করে নিজেদের মতানৈক্যের অবসান আলোচনার মাধ্যমে ঘটাতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,
সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করি। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে প্রার্থীর সমর্থকদের সর্ব উপস্থিতিতে অনিয়ম প্রতিহত হয় বলে আমি বিশ্বাস করি।
সিইসি বলেন, নির্বাচনের সার্বিক শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীও মোতায়েন করা হবে। তিনি সীমিত আকারে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের ব্যবস্থা রাখার কথাও জানান। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের জয়পুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের 8 জন নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই দুর্ঘটনাটি ঘটে। আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমরের প্রতিবেদন।
বাড়ির সবগুলো কক্ষ পুড়ে ছাই হয়েছে, তবে ক্ষতির পরিমাণ প্রশাসনের পক্ষ থেকে এখনো বলা হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার করেন, বাকি 5 সদস্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায়। অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান,
দুর্ঘটনার কারণটি আমরা প্রাথমিকভাবে যা ধারণা করতেছি, একটি রাইস কুকার ছিল এবং রাইস কুকারের প্লাগটি ছকেটে লাগানো ছিল। আমরা ধারণা করতেছি এই শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। দুর্নীতির 2টি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিস্তারিত শুনুন ঢাকায় আমাদের সংবাদদাতা জহুরুল আলমের কাছে।
কারাগারে স্থানান্তরের আগে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে নাইকো দুর্নীতির মামলার অভিযোগ গঠনের জন্য আদালতে হাজির করা হয়। মামলার অভিযোগ গঠনের শুনানি চলাকালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির করার দাবি জানিয়ে বলেন, তিনিও এই মামলার আসামি ছিলেন। তবে আদালত তার এ দাবি নাকচ করে দিয়ে বলেছে, শেখ হাসিনা এই মামলার আসামি নন। আদালত পরে 14 নভেম্বর পর্যন্ত অভিযোগ গঠনের শুনানি মুলতবি করার পর খালেদা জিয়াকে জেলে নিয়ে যাওয়া হয়। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা শেষ না হতেই তাকে কারাগারে স্থানান্তরকে অমানবিক বলে মন্তব্য করে তার মুক্তি দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের ছত্তিশগড়ের দন্তেওয়াড়ার আবারও হামলা করেছে মাওবাদীরা। এবার মাওবাদীদের বিস্ফোরিত ল্যান্ডমাইনে উড়ে গেছে সিআইএসএফ এর বাস। এই ঘটনায় 5 জন নিহত হয়েছেন। কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।
ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় ফের ঘটল মাওবাদী হামলা। এবার মাওবাদীদের ফাটানো ল্যান্ডমাইনে উড়ে গেল সিআইএসএফ এর বাস। ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 1 জন সিআইএসএফ এর জওয়ান ও 1 পুলিশকর্মী রয়েছেন বলে খবর পাওয়া গেছে। মারাত্মক জখম আরও 2 সিআইএসএফ জওয়ান। সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন দান্তেওয়াড়ার এসপি অভিষেক পল্লব। বিস্ফোরণে বাসের চালক, কন্ডাক্টর ও খালাসি নিহত হয়েছেন। বাচেলি এলাকায় এই হামলার পর গোটা এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। এই নিয়ে গত 10 দিনে ছত্তিশগড়ে 2টি বার হামলা চালালো মাওবাদীরা। ছত্তিশগড়ে বিধানসভা ভোটের মুখে বারবার মাওবাদী হামলায় চিন্তিত কেন্দ্রীয় সরকারও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে ইরানের তেলমন্ত্রী আজ এরকম আভাস দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিশ্বের তেল ক্রেতাদের জন্য সামনের দিনগুলো কষ্টদায়ক হবে। তিনি বলেন যে যুক্তরাষ্ট্র যে 8টি প্রধান তেল আমদানিকারক দেশকে ওই নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে তা যথেষ্ট নয়। মন্ত্রী বিজান জনগানেকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে যে তিনি সামনের মাসগুলোকে জ্বালানি তেলের ক্রেতাদের জন্য কষ্টের মাস হিসেবে দেখছেন। জনগানে দাবি করেন যে এই সপ্তাহে মধ্যমেয়াদী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসন হয়তো কৃত্রিমভাবে তেলের দাম কমিয়ে আনতে পেরেছেন, তবে ভবিষ্যতে মূল্য বৃদ্ধি হতে বাধ্য। এদিকে আজই ওপেকে ইরানের প্রতিনিধি হোসেন কাজেমপুর আর দেবিলি দাবি করেন যে রাশিয়া ও সৌদি আরব তাদের উৎপাদন বৃদ্ধি করে ট্রাম্পকে তেলের দাম কম রাখতে সাহায্য করছে। দক্ষিণ কোরিয়া বলছে যে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে বলেছে তাদের মধ্যকার উচ্চ পর্যায়ের আলোচনা পিছিয়ে দিতে। এই আলোচনা আজ নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবার কথা ছিল। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কুয়াং ওয়াহ আজ সোলে বিধায়কদের বলেন যে যুক্তরাষ্ট্র তাদের জানিয়েছে যে পিয়ংইয়ং সরকারের ইচ্ছেতেই ওই বৈঠক পেছানো হয়েছে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং সবার জন্য সমান সুযোগের নির্বাচন অনুষ্ঠান কতটা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। রাজনৈতিক ও নির্বাচন বিষয়ক নজরদারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের সাক্ষাৎকার সহ ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমির খসরু।
বিএনপি নেতৃত্বাধীন এবং ডক্টর কামাল হোসেনকে শীর্ষ নেতা করে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট সহ অপরাপর জোট ও দলের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্ষমতাসীন আওয়ামী লীগের 14 দলীয় জোটের সংলাপ শেষ হলেও ফলাফল ইতিবাচক হয়েছে। প্রধান প্রধান বিরোধ ও মতপার্থক্যের নির্বাচনী ইস্যুগুলো যেমন নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকার গঠন, সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন সহ অন্যান্য অনেক বিষয়ই অমীমাংসিতই রয়ে গেছে। যদিও প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হবে, আর এই পরিস্থিতিতেই ঘোষিত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, যদিও ঐক্যফ্রন্ট তফসিল ঘোষণা পিছানোর দাবি জানিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকগণ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক এবং সবার জন্য সমান সুযোগের নির্বাচন অনুষ্ঠানের পরিস্থিতি সৃষ্টি কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ ও সংশয় প্রকাশ করছেন। তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উত্থাপন করেছেন ইতিমধ্যে, আর এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন রাজনীতি ও নির্বাচন বিষয়ক নজরদারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জনাব বদিউল আলম মজুমদারের কাছে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনী তফসিল ঘোষণাসহ আগামী নির্বাচন সংক্রান্ত নানা প্রশ্ন করা হয়েছিল। সংলাপ শেষ হয়েছে, বিরোধী পক্ষের যেসব দাবি অর্থাৎ সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার, নির্বাচন কমিশনের পুনর্গঠন, জাতীয় সংসদ ভেঙে দেয়া, সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি ক্ষমতা সহ নানা বিষয় ছিল ওই সংলাপে। এই অবস্থায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তাহলে অবাধ, সুষ্ঠু ও সমান সুযোগ প্রাপ্তির নির্বাচন সম্পর্কে আপনি কতটা আশাবাদী?
এটা সুস্পষ্ট যে তফসিল ঘোষণার প্রেক্ষিতে যে এটা কারো কাছে সন্দেহ রইল না যে নির্বাচন হয়ে যাবে, নির্দিষ্ট তারিখেই হবে। এখন এতে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন এখন সবার সামনে। মানে আমাদের অতীতের অভিজ্ঞতা কি বলে, আমাদের অতীতের অভিজ্ঞতা বলে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে কোনোটাই সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয়নি। এর কারণ হলো যে সরকার, দলীয় দল সরকার, তারা বিভিন্নভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করেছে, এটাই বাস্তবতা। এখন আমাদের যে অবস্থা আরো খারাপ, কারণ সেই 90-এর দশক থেকে শুরু করে আমাদের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয়করণ চলে আসছে। এখন এটা চরম আকার ধারণ করেছে, এটা একবারে নগ্ন দলীয়করণ। দুর্ভাগ্যবশত আমাদের যেটা সুষ্ঠু নির্বাচনের জন্য পর্বতমান বাধা। এই আমার কাছে আমাদের অতীতের অভিজ্ঞতার আলোকে এবং বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে কিভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হবে এটা আমার কাছে বলে করতে না। এবং এই জন্যই কিন্তু কতগুলো দাবি উত্থাপন করা হয়েছে, এই জন্যই সংলাপ হয়েছে, কিন্তু দুর্ভাগ্য সংলাপ থেকে কোনো এ পর্যন্ত আমরা কোনো ইতিবাচক ফলাফল দেখতে পাই।
কিন্তু এই অবস্থার মধ্যেও নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, নির্বাচন কমিশনের এই ভূমিকাটাকে আপনি কিভাবে দেখছেন?
নির্বাচন কমিশনের ভূমিকা প্রস্তাবিত, নির্বাচন কমিশন দুর্ভাগ্যবশত যে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে, তারা রংপুরের রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন একটা দৃষ্টান্ত সৃষ্টিকারী নির্বাচন হয়েছিল, কিন্তু তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে এগুলো নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছিল এবং এটাকে বলা হয় খুলনা মডেল। এই খুলনা মডেল নির্বাচনে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে নির্বাচনের পূর্বে তারা বিরোধী দলের নেতা কর্মীদেরকে মারছাড়া করেছে, গ্রেপ্তার করেছে, বিভিন্ন ভাবে হয়রানি করেছে। তো এইসব ক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পূর্ণ নির্বিকার ভূমিকা পালন করেছে, তাই নির্বাচন কমিশন বিশ্বযোগ্যতা বহুভাবে হারিয়েছে। আর ওই যে শুধু তাই নয়, কেন্দ্র দখল করেছে নীরবে এবং নির্বাচন কমিশনের চোখের সামনেই। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে, আমার মনে প্রশ্ন আছে, আরো আরো প্রশ্ন দেখা দিয়েছে। এই যে একটা সংলাপ হচ্ছিল এবং এই সংলাপের মাধ্যমে হ্যাঁ অনেকের মনে একটা আকাঙ্ক্ষা জেগেছিল যে হয়তো বা একটা সমঝোতা হবে, একটি সমাধান হবে। নির্বাচন কমিশন যেখানে এই এই সংলাপকে সহায়তা করার কথা, কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা, এবং নির্বাচন কমিশন যদি রাজনৈতিক দলের মধ্যে যদি একটা সমঝোতা হয় তাহলে কিন্তু পলিটিক্যাল সেটেলমেন্ট হয়, তাহলে কিন্তু তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সহজ।
এই সময় আপনার এই তফসিল ঘোষণাকে আপনি কিভাবে,
এই তফসিল ঘোষণা এই তড়িঘড়ি করে তো আমাদের তফসিল ঘোষণা করার কোনো প্রয়োজন, কেন যে এত তড়িঘড়ি করে ঘোষণা করা হলো তা তো আমার কাছে বোধগম্য না। কারণ আমরা অতীতের দিকে যদি তাকাই, যখন সংসদ থেকে নির্বাচন হইত তখন দুটো ক্ষেত্রে আমার যতটুকু মনে পড়ে, দুই মাস আগে তফসিল ঘোষণা করা হয়েছিল। এখন নির্বাচন কমিশন যদি এই মাসের শেষের দিকে তফসিল ঘোষণা করে তাহলে প্রায় দুই মাসের মতো সময় থাকে। আর নির্বাচন কমিশনের উদ্দেশ্য যদি হয় একটা অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক নির্বাচন, তাহলে নির্বাচন কমিশন শুধু সহায়তাই করবে না, তারা এমনকি চাপ সৃষ্টি করবে যাতে তারা একটা সমঝোতায় সমাধানে পৌঁছে। যে এমনকি এবং জাতীয় সংসদের নির্বাচনের আগে নির্বাচনে আনার জন্য তখনকার নির্বাচন কমিশন দুইবার তারা তো ফেল পিছিয়েছে। এই এই তড়িঘড়ি করার কোন বোধগম্য কারণ আমি খুঁজে পাই না।
কিন্তু এইদিকে আপনারা সংলাপের সময় প্রধানমন্ত্রী একটি আশ্বাস দিয়েছেন সবাইকে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি সবাইকে আশ্বস্ত হতে বলছেন, আপনি কতটা আশ্বস্ত?
আশ্বস্ত তো প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধান, অবশ্যই আমরা আশ্বস্ত হতে চাই, আমরা তার উপর রাস্তা রাখতে চাই, কিন্তু বাস্তব অভিজ্ঞতা তো কিন্তু ভিন্ন। আমি বিশ্বাস করতে চাই কিন্তু আমার বিশ্বাসের ভিত্তিটা আমি খুঁজে পাই না।
বলছিলেন নজরদারি সংস্থা সুজনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। ডক্টর মজুমদার, অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি এবং নির্বাচন কমিশনের যথাযথ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তার মতে বর্তমানে এগুলো অনুপস্থিত রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্ব প্যারিস অলিম্পিকে যুক্ত হল। বিনোদন ও বাণিজ্যিক কার্যক্রমের বাইরে খেলা যে সমাজ পরিবর্তনের বিরাট শক্তি হতে পারে তা তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জার্মানি থেকে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
2024 সালের প্যারিস অলিম্পিক পরিচালনা কমিটিতে রাখা হয়েছে বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদকে। গ্লোবাল সামাজিক ব্যবসার নবম শীর্ষ সম্মেলনে প্রফেসর ইউনুস অলিম্পিকে যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এ সময় অলিম্পিক গভর্নিং বোর্ডের সদস্যরা স্কাইপের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন, যদিও এক বছর আগেই প্যারিস শীর্ষ সম্মেলনে এ সিদ্ধান্ত হয়েছিল। প্রফেসর ইউনুস বলেন, খেলাধুলা একটা বিরাট শক্তি, শুধু আপ্যায়ন, বিনোদন বা বাণিজ্যিক ক্ষেত্রে এটাকে ব্যবহার না করে সামাজিক পরিবর্তনের বিরাট শক্তি হিসেবে ব্যবহার করা যায়। এটি বিবেচনা করি প্যারিস ঠিক করেছে 2024 সালের অলিম্পিকে সামাজিক ব্যবসার রূপে গড়ে তুলবে।
প্যারিস ঠিক করেছিল যে তারা তাদের যে ভবিষ্যতে অলিম্পিক 2024 হবে 2024 সালে, সেই অলিম্পিকটাকে তারা সামাজিক ব্যবসার রূপে গড়ে তুলবে। তো সেটার জন্য আমরা অনেক আলাপ আলোচনা করেছি, তারা আমাকে তাদের কমিটির মধ্যে যারা এটা নীতি নির্ধারণ করে সেই কমিটির মধ্যে রেখেছে।
প্রফেসর ইউনুস বলেন, ফ্রান্সের সবচেয়ে গরিব এলাকায় অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক, এই এলাকায় মানুষের জীবনযাত্রা পাল্টে দেওয়া সম্ভব এই অলিম্পিকের মাধ্যমে। শীর্ষ সম্মেলনে জার্মান সরকারের পক্ষে ফেডারেল মন্ত্রী ডক্টর মারিয়া ফ্ল্যাশবার্ট বলেন, সামাজিক ব্যবসা দুনিয়াকে যে বদলে দিতে পারে এতে কোনো সন্দেহ নেই। সম্মেলনে 50টি দেশের 800+ প্রতিনিধি অংশ নেন। আগামী শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে এই ঘোষণা দেওয়া হয় এই সম্মেলন থেকে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ওলসবার্গ, জার্মানি।
বাংলাদেশের কক্সবাজারের প্রায় 6,500 একর বন ও পাহাড় কেটে গড়ে উঠেছিল রোহিঙ্গা ক্যাম্প। তবে এখন পুনরায় বনায়ন শুরু হওয়ায় ধূসর ক্যাম্পে লেগেছে সবুজের ছোঁয়া। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
সবুজ পাতা, রঙিন ফুল কিছুটা হলেও সজীবতা এনেছে রোহিঙ্গা ক্যাম্পে। সবুজায়নের ছায়া যেন প্রশান্তি ছুঁয়ে যাচ্ছে রোহিঙ্গাদের দেহ মনে। ক্যাম্পে কেবল শাকসবজি উৎপাদন নয়, মিয়ানমারে ফিরে গিয়ে চাষাবাদ শুরুর স্বপ্নও প্রবল হচ্ছে রোহিঙ্গাদের মাঝে।
প্রথম লাগে সুন্দর লাগে তো আমি আবার কি সুন্দর লাগবে তুলির সুন্দর আর ওনারা আরো বেশি তুলে আর ছায় মানে বেশি গরম ওড়ে
সুন্দর লাগে মানে উড়িলে আর গোলাগালা কিনে হানা পড়বে।
মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে শুরু হয়েছে বনায়ন কর্মসূচি। 2,00,000 বৃক্ষ ও 24,00,000 ভেটিভার ঘাস রোপণ সহ রোহিঙ্গা পরিবারগুলোতে বিতরণ করা হয়েছে বীজ, কীটনাশক ও সার। এতে করে দুশোর ক্যাম্পগুলোতে লেগেছে সবুজের ছোঁয়া। রোহিঙ্গা সংকটে গঠিত ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ সংক্ষেপে আইসিজির মুখপাত্র সৈকত বিশ্বাস বলেন,
একেবারে হাউসহোল্ড অনুযায়ী কিছু কিছু বীজ ছড়িয়ে দিয়েছি এবং তাদের ওরিয়েন্টেশন দিয়েছি যেন তারা তাদের যে আশ্রয়ের যে ঘরটুকু আছে তার পেছনেই শিম গাছ বা অন্যান্য গাছ শীতকালীন সবজি লাগাতে পারে, যেটা তাদের খাদ্য সহায়তার খাদ্য চাহিদাও পূরণ করবে, পুষ্টি সহায়তা করবে, একই সাথে বনায়ন বা সজীবতা ফিরিয়ে আনার জন্যে উপকারে লাগবে।
ক্যাম্পে মাথা তুলে দাঁড়ানো লতা গুল্ম, বৃক্ষ কিংবা পলিথিনের ছাউনিতে বেড়ে ওঠা সবুজ ডগাটি রোহিঙ্গাদের করে আত্মবিশ্বাসী। বিশ্বাস একটাই, আবারও স্বদেশের ভূমিতে ফিরে হবে সবুজের চাষ। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
10 নভেম্বর 2018 কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হতে চলেছে 24তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। আসন্ন আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
বাংলা শিল্প, সাহিত্য এবং চলচ্চিত্রের পীঠস্থান কলকাতা। দীর্ঘ 23 বছর ধরে সেখানে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব হচ্ছে, আর মাত্র 2 দিন পরে 24তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে। তো পরমাশিস ঘোষ রায়, এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত বলবেন কি? এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবের বিশেষত্ব কি?
এবারে কলকাতা চলচ্চিত্র উৎসবের বিশেষত্ব, যদিও কলকাতা চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব, কিন্তু এবারের বিশেষত্ব হচ্ছে বাংলা সিনেমার 100 বছর পূর্তি হচ্ছে এবছর। তো সেই কারণে বাংলা সিনেমা শতবর্ষ উপলক্ষে উৎসবের দিনগুলিতে দেখানো হচ্ছে 14টি কালজয়ী বাংলা সিনেমা, এবং আমাদের এই 10 তারিখ যে আগামী শনিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে যে 24তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে, সেই উদ্বোধনী সন্ধ্যার উদ্বোধনী ছবি হচ্ছে মহানায়ক উত্তম কুমারের অভিনীত ছবি অ্যান্টনি ফিরিঙ্গি। আর এবছরের ফোকাস থিম হচ্ছে, ফোকাস কান্ট্রি হচ্ছে এবারে চলচ্চিত্র উৎসবে অস্ট্রেলিয়া, এবং বিশেষ ফোকাস কান্ট্রি হচ্ছে তিউনেশিয়া। এবং একটা বড় বিষয় এবারে কলকাতা চলচ্চিত্র উৎসবে, এই প্রথম কোন আন্তর্জাতিক রেডিও স্টেশন উৎসবের সমস্ত খবরাখবর সরাসরি সম্প্রচার করবে। এ উপলক্ষে অস্ট্রেলিয়ার বিশিষ্ট সঞ্চালক মিক মলয় আসছেন কলকাতায়, 12 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত কলকাতা চলচ্চিত্র উৎসবের খুঁটিনাটি তারা সরাসরি বিশ্বের আগে নেয় তাদের রেডিও সম্প্রচারের মধ্য দিয়ে পৌঁছে দেবে।
পরমাশিস ঘোষ রায়, আপনি বলছিলেন যে এবারের চলচ্চিত্র উৎসবের প্রধান দিকটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের 100 বছর পূর্তি, তো এই 100 বছর পূর্তি উপলক্ষে কোনো বিশেষ সিনেমা দেখার আয়োজন করা হয়েছে কি? প্রথম দিককার কোন কোন ছবি বা কি ধরনের ছবি দেখানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?
বিষয়টা হচ্ছে যে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলা সিনেমা তো একটা বিশেষ প্রাধান্য পাচ্ছেই, এবং সেই সঙ্গে পুরনো দিনের বাংলা ছবি বিশেষ করে দেখানো হবে। উদ্বোধনী ছবি প্রথমেই বললাম যে অ্যান্টনি ফিরিঙ্গি, কিন্তু বিশ্বের দরবারে বাংলা সিনেমার গরিমাকে মানে ঐতিহ্যকে তুলে ধরার জন্যে উদ্বোধনী মঞ্চেই প্রকাশিত হবে বেঙ্গলি ফিল্ম ডিরেক্টরি, বিগত 100 বছরের বাংলা চলচ্চিত্রের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত নিয়ে একটি চলচ্চিত্র অভিধান ওই দিন প্রকাশিত হবে, যেটা একটা দলিল হয়ে থাকবে, একটা স্মৃতির স্মরণী বে 100 বছরের ঐতিহ্যকে এবছরের 24তম আন্তর্জাতিক কলকাতা উৎসবে
সে সম্পর্কে বলবেন কি
না? এখনো অফিসিয়ালি সাংবাদিক সম্মেলন করে অফিসিয়ালি কারা কি সিনেমা নিয়ে আসছে সেটা তারা জানাননি।
এবারের কলকাতা চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, তো এই অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ের অতিথিরা কারা আসছেন?
আমাদের যেটা জানানো হয়েছে উৎসব কমিটির পক্ষ থেকে, আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক চলচ্চিত্র নির্দেশকের মধ্যে থাকছেন মাজিদ মাজিদি, ফিলিপ নয়েস, জিল বিকক, সাইমন বেকারের মতন প্রতিভাশালী চলচ্চিত্র পরিচালকরা থাকছেন, এছাড়াও আরো অন্যান্য অনেক দেশ থেকেই আসবেন। আর এছাড়াও আমাদের যেসব বিদেশি চলচ্চিত্র আসছে তার মধ্যে বিশেষ করে বাংলাদেশ, ইরান, ইরাক, আমেরিকা থেকে কিছু ছবি আসছে, ব্রিটিশ থেকেও কিছু, ব্রিটেন থেকেও কিছু ছবি আসছে, পৃথিবীর বিভিন্ন মানে মোট 70টি দেশ থেকে 1500 ছবি এবছরে আসছে, যার মধ্যে পূর্ণদৈর্ঘ্যের ছবি হচ্ছে 321টি, এবং উৎসবের দিনগুলিতে সব ছবি 16টি প্রেক্ষাগৃহে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে সেই ছবিগুলো দেখানো হবে।
এই চলচ্চিত্র উৎসবে আর কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? যেমন চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার বিভাগ থাকে, তো এরকম কোন ব্যবস্থা আছে কি?
হ্যাঁ অবশ্যই, এবারেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটা শ্রেষ্ঠত্বের বিচারে পরিচালক, সিনেমা সবকিছু একটা প্রতিযোগিতার অঙ্গন থাকছে। সেখানে একদম অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রকে 51 লক্ষ টাকা ভারতীয় টাকায় দেওয়া হবে, এবং শ্রেষ্ঠ নির্দেশককে দেওয়া হবে 21 লক্ষ টাকা, এবং সেই সঙ্গে তারা পাবেন রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি, এবং সেরা ভারতীয় ছবিকে হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এই বিভাগেও থাকছে শ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কার, যার আর্থিক মূল্য হচ্ছে 7 লক্ষ টাকা, সেই সঙ্গে সেই ছবিকে দেওয়া হবে 5 লক্ষ টাকা। পাশাপাশি থাকছে সেরা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ তথ্যচিত্রকেও যথাক্রমে পুরস্কৃত করা হবে 5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা দিয়ে।
বলিউড থেকে তারকারা আসবেন এই চলচ্চিত্র উৎসবে, এবং নানা দেশ থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গও আসবেন এবং তারকারা আসবেন। নিরাপত্তার কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শহরে?
নিরাপত্তা একেবারে আজকের ঘটনায় বলি, কলকাতা নন্দন চত্বর, যেখানে কলকাতা নন্দন যেখানে এখানে উদ্বোধন হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এবং 16টা প্রেক্ষাগৃহ, এবং কলকাতা ছাড়িয়েও পাশের জেলা হাওড়া, উত্তর চব্বিশ পরগনার দমদম, এবং বিভিন্ন জায়গায় যেখানে চলচ্চিত্র ছবি দেখানো হবে বিদেশি অতিথিরা যাবেন, এবং প্রচুর মানুষ এই উৎসবে সামিল হবেন। একেবারে নিরাপত্তার চাদরে, ত্রিস্তর বলয় একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু উৎসব প্রেক্ষাগৃহ সমস্ত জায়গায় ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
এবারের চলচ্চিত্র উৎসব নিয়ে কোন সিনেমা প্রেমিক বা কোন সমালোচকের কোন প্রতিক্রিয়া পেয়েছেন কি? তারা কি ভাবছেন?
আমি একজন চিত্র সমালোচক, চলচ্চিত্র সমালোচক এবং এখন পত্রিকার সম্পাদক, ছোট্ট প্রতিক্রিয়া দিয়েছেন, সেটা আমি একটু শোনাতে চাইছি।
হ্যাঁ, আমাদের গত কয়েক বছর আমি রেগুলার দেখছি, তো ছবিগুলোর মান গত 2-3 বছর ধরে কিন্তু খুব ভালো ছিল না। আশা করি এবারে যদি ভালো একটা প্যাকেজ থাকে, বিশেষ করে যদি কারেন্ট ছবির প্যাকেজটা ভালো হয়, পুরোনো ছবি তো সব আমরা ইউটিউব বা টয়লেটে দেখতেই পারি, আমাদের টয়লেট বা ইয়ে দেখতেই পারি, কিন্তু নতুন ছবির যেগুলো পার্টিকুলারলি ইরান, গ্রিস এইসব দেশের ছবিগুলো দেখতে চাই, বা ফিনল্যান্ড এইসব ছবিগুলো কিন্তু অনেক দিন আসে না, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া এইসব দেশের ছবি যদি পাই তো খুব ভালো হয়। আর একটা এক্সিবিশন হবে শুনছি বাংলা ছবি শতবর্ষ উপলক্ষে, সেই প্রদর্শনীটা যেন একটুখানি প্রামাণ্য হয় আর কি, রোহিণী কিছুমাত্র তত্ত্বের গজগতি না দিয়ে খুব ভালো বুকলেট, সাইলেন্ট ট্রেলার বা ভালো পোস্টার, ভালো লবি কার্ড, এগুলো দিয়ে ছবিগুলোকে আমাদের চোখের সামনে তুলে ধরা যায়, তার যদি একটা ব্যবস্থা রাখা যায় তো সেটা ভালোই হয়। নমস্কার।
দর্শক যেমন ভালো চলচ্চিত্র দেখার ইচ্ছা প্রকাশ করেছেন, তো এই ক্ষেত্রে এবারের চলচ্চিত্র উৎসবের এই যে সিনেমা বাছাই করা হয় সে সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কি, যে কিভাবে বাছাই করা হয় বা কোন সিনেমাগুলি আসবে সে সম্পর্কে কোনো তথ্য আছে কি আপনার কাছে?
না, সে তো একটা আমাদের চলচ্চিত্র উৎসব কমিটি আছে, উৎসব কমিটির চেয়ারম্যান এবছরের বাংলা চলচ্চিত্রের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তার আগেও ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এটা একটা জুরি বোর্ড থাকে, এটা একটা সিনেমা প্রেমী বোদ্ধারা অভিনেতারা কিছু আমরা তো থাকেনি, বিশেষ করে চলচ্চিত্র নির্দেশক অভিনেতা বলিউড এবং টলিউডের নিয়ে একটা জুরি বোর্ড আছে, তারাই সিদ্ধান্ত নেন। আর যারা সিনেমা নিয়ে পড়াশোনা করেন সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে এক্সপার্টরা আসে, তো সেক্ষেত্রে নানা মুনি নানা মত তো থাকবেই, সবটাই যে ভালো লাগবে সবার সেটা কোনো ব্যাপার না, কিন্তু যেহেতু এত ছবি আসছে এতগুলো দেশে, কিছু ছবি তো ভালো হবেই, খারাপও হয়তো কিছু মানুষের তো অপছন্দ হতেই পারে, তো ভালো ছবি আসবে আশা করা যায়, এবং এসেছেও গতদিনেও ভালো ছবি এসছে, না একটা চলচ্চিত্র উৎসব শুধু সিনেমা নিয়ে 24 বছর পার করলো, এটা একটা বড় ঐতিহ্য কলকাতা শহরের বুকে।
তো আপনি তো নানা চলচ্চিত্র উৎসব দেখেছেন, বিশেষ করে কলকাতায় অনুষ্ঠিত গত কয়েক চলচ্চিত্র উৎসবে আপনি উপস্থিত ছিলেন, তো আপনার কি মতামত এবারের চলচ্চিত্র উৎসব সম্পর্কে?
এবারের আমার যে মতামত হচ্ছে 2011 সালের পর থেকে কলকাতা চলচ্চিত্র উৎসব কিন্তু অনেক ব্যাপকভাবে জনমানুষে জনপ্রিয়তা পেয়েছে, কেননা আগে আমরা দেখেছি কলকাতা চলচ্চিত্র উৎসব হতো একটা ছোট্ট কলকাতার যে সরকারি নন্দন প্রেক্ষাগৃহ রবীন্দ্র সদন নন্দন চত্বরে, সেখানে যত মানুষ বসতে পারে তার চাইতে 100 গুণ বেশি মানুষ বসতে পারে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তাছাড়া গুটি কয়েক কলকাতার সরকারি হলে এই চলচ্চিত্র উৎসব দেখানো হতো, এখন সেটা 16 খানা প্রেক্ষাগৃহে কলকাতা শহরের বাইরে গিয়েও দেখানো হচ্ছে, শিলিগুড়িতে দেখানো হচ্ছে, বর্ধমানে দেখানো হচ্ছে, দুর্গাপুরে দেখানো হচ্ছে, এছাড়াও এই 10 থেকে 17 তারিখের মধ্যে দমদম, হাওড়া এবং কলকাতা একসঙ্গে, এখন কিন্তু কলকাতার চলচ্চিত্র উৎসবে অনেক বেশি মানুষ সামিল হতে পারছে, এটা কিন্তু একটা বড় ভালো লাগার ব্যাপার, এটা কিন্তু কুচ্ছিগত জায়গায় আর সীমাবদ্ধ নেই, শুধু ইন্টেলেকচুয়ালরা কলকাতা চলচ্চিত্র উৎসব দেখবে, সাধারণ মানুষ দেখার সুযোগ পাবে না, সেই জায়গাটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে, সাধারণ মানুষও কিন্তু কলকাতা চলচ্চিত্র উৎসবে সামিল হতে পারছেন।
পরমেশ্বর ঘোষ রায়, বাংলাদেশ থেকে কতগুলো চলচ্চিত্র আসবে এবার এবং কারা আসছেন সে সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কি?
না, সেটা এখন ওরা অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি, কিন্তু বাংলাদেশ থেকে বেশ কিছু চলচ্চিত্র কিন্তু আসছে এবং বাংলাদেশের অভিনেতা নির্দেশকরাও আসছেন, এটা আমাদেরকে নাম ধরে না বলা হলো তারা আসছেন, এটা একদম কনফার্ম।
তো আগামীতে আমরা আরো জানতে পারবো বিস্তারিতভাবে। পরমাশিস ঘোষ রায়, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
আর এবার শুরু হচ্ছে নিয়মিত আয়োজন নারীকণ্ঠ। আজকের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যমেয়াদী নির্বাচনে নারীদের অংশগ্রহণ এবং সাফল্য, এবং যথারীতি সঞ্চালনা করছেন রোকেয়া হায়দার।
ধন্যবাদ সঞ্জনা। চমৎকার একটি দিনে আজকে নারীকণ্ঠ শুরু করছি। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই 2018 সালের মধ্যমেয়াদী নির্বাচন এর ফলাফল ধ্বনিত হলো, আর সেই ফলাফলে ধ্বনিত হচ্ছে কি জানেন, এদেশের রাজনৈতিক অঙ্গনে মহিলাদের দৃঢ় পদচারণার ধ্বনি। কি বলবো, সেইভাবেই তো বর্ণনা করবেন। হ্যাঁ, এই নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে 2018 সালের এই ফলাফল নারীর রাজনৈতিক বর্ষ হিসেবে যুক্তরাষ্ট্রে স্মরণীয় হয়ে থাকবে। 120 জন কংগ্রেসে আসছেন, রিপাবলিকান এবং ডেমোক্রাট দুটি দলেরই, কিন্তু ভেবে দেখুন যে এই প্রথম কংগ্রেসে আসছেন সগৌরবে নিজেদের দক্ষতা প্রমাণ করে নির্বাচিত হয়ে মহিলারা দলে দলে আসছেন। আর আমরা তাদেরকে স্বাগত জানাই, তাদেরকে অভিনন্দন জানাই নারীর রাজনীতিতে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নারীর এই পদচারণার ধ্বনি আমরাও শুনে উল্লসিত হই। এবারে নির্বাচন আরও উল্লেখযোগ্য, কারণ এই প্রথম দুজন মহিলা, মুসলিম মহিলা, তারা নির্বাচিত হয়ে সংসদে বসবেন, তাদের মতামত দেবেন এবং এদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন আনতে হয়তো তারা সক্ষম হবেন। একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব, অপরজন সোমালিয়া থেকে শরণার্থী হিসেবে এদেশে এসেছিলেন এবং অভিবাসীদের এই স্বপ্নের দেশ সেটাই প্রমাণ করতে যাচ্ছেন তিনি কংগ্রেসের আসনটি নিয়ে, ইলহান ওমর, যাদের কথা আপনারা আগেও আমাদের অনুষ্ঠানে শুনেছেন, তারাই যোগ দিচ্ছেন। তবে বিস্তারিত আলোচনার আগে আমি যাচ্ছি টেলিফোনে, টেক্সাস থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ডক্টর সেলিনা আহমেদ। সেলিনা, আপনি লাইনে আছেন?
জি আছি।
আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে খুব সংক্ষেপে বলবেন কি আজকে আপনার অনুভূতি?
আমার অনুভূতি, আমার বুক ভরে গেছে যে ইলহান ওমর, উনি শুধু মুসলিম মহিলাকে রিপ্রেজেন্ট করছেন না, বেসিক নিড যখন নাকি আমাদের ফুলফিল হয় না, হেলথ কেয়ার, আমাদের যে রাইটসগুলো সেটা কিন্তু কমন জিনিস, কমন গোল, কিন্তু উনি তার দক্ষতা দিয়ে উনি আজকে প্রমাণ করে দিল যে মানুষের মধ্যে যদি চেতনাবোধ থাকে, মানুষ যদি সেই চেতনাবোধকে ইলেকটোরিয়াল পারপাসে ইউজ করে, তাহলে কিন্তু সব কিছু সম্ভব, আমাদের সব অধিকার আমরা অর্জন করতে পারবো। হয়তো আমরা একটু পিছিয়ে আছি কিনা জানি না, তবে ইটস নেভার টু লেট টু এক্সার্ট আওয়ার রাইট বাই ভোটিং অ্যান্ড দেন ইলেক্টিং দি রাইট পারসন টু স্পিক আওয়ার ফর আওয়ার ওন রিচেবল গোল। আমি খুবই গর্বিত।
হ্যাঁ ডক্টর সেলিনা, এটা যে আমরা মনে করছি যে এদেশে এসে পর্যন্ত আমরা ভাবতাম, আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক সময় অবাক হয়েছি যে বাংলাদেশ থেকে বলুন, দক্ষিণ এশিয়ার বহু দেশে, ইউরোপের অনেক দেশে, মধ্যপ্রাচ্যের অনেক দেশে মহিলা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা প্রতিনিধি পরিষদে আসছেন, তারা রাজনৈতিক অঙ্গনে সোচ্চার ভূমিকা রাখছেন, স্পিকার হচ্ছেন তারা সংসদের, কিন্তু আমেরিকার রাজনীতিতে যেখানে বলা হয় যে একটি উন্নত মানের গণতান্ত্রিক দেশ, সেরা গণতান্ত্রিক দেশ এবং সেই সঙ্গে একটি ধনী দেশ এবং কি বলবো, পরাশক্তি দেশ, সেখানে মহিলারা কিন্তু রাজনীতিতে এসে কোথায় যেন ওই কাঁচের দেয়ালটি ভাঙতে পারছিলেন না। এবারে তারা বেশ, মানে কি বলবো, অনেক অনেক আওয়াজ তুলে সগৌরবে এগিয়ে আসছেন, সেটাই খুব চমৎকার লাগছে, তাই নয় কি?
হ্যাঁ, কমফোর্ট জোনটা যখন ছিল, মানুষ দেয়ার কেয়ার ফর আর কি, তখন মনে হয়েছে যে মহিলাদের তো সব
আছে,
হ্যাঁ সবকিছু আছে, কিন্তু অধিকার এবং আইডেন্টিটি যেটা, সেই জিনিসটা চেতনাবোধটা ছিল কিন্তু এক্সার্ট করা হয়নি, কারণ সেদিনই তো মাত্র উইমেন্স ভোটার অধিকার পেল। হ্যাঁ, তো এটা একদম
একজন
নারী হিসেবে, কিন্তু উইমেন্স রাইট ইজ হিউম্যান রাইট এন্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট।
হ্যাঁ, সেটা আমরা বেজিং এ 1995 সালে
আন্তর্জাতিক
সম্মেলনে দেখেছি।
আপনার আমার সুতরাং উইমেন বেসিক রাইট হলো হিউম্যান রাইট, এবং সেই চেতনাবোধটা যে আমরা আনতে পারছি, ইট ইজ বেটার লেট দ্যান নেভার,
অফকোর্স। তো আমি একটি কথা বলবো আরো আলোচনার আগে, কংগ্রেস বিজয়ী যারা হয়েছেন তাদের কয়েকজনের কিছু বক্তব্য আমরা আজকে শুনি। যেমন রাশিদা তালেব বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, আমি নির্বাচিত হয়ে কংগ্রেসে আসছি, এবং সেটি শুনি আমরা।
Being Arab and being Muslim is always going to be part of who I am. But just like Prophet Muhammad, peace be upon him, he was all about justice. So much of my faith is very much embedded in that justice.
হ্যাঁ, রাশিদা তালেব বলছিলেন যে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে আমি ন্যায্যতা, ন্যায় বিচারের কথা শুনেছি এবং সেটাই অনুসরণ করে এসেছি এবং সেটাই আমি অনুসরণ করব। এ ছিল রাশিদা তালিবের কথা, প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভব মুসলিম নারী যিনি কংগ্রেসে আসছেন, প্রথম কোরিয়ান একজন আমেরিকান হিসেবে আসছেন ইয়াং কিম, আর টেনেসির প্রথম মহিলা সেনেটর হলেন মার্শা ব্ল্যাকবার্ন। তো সেলিনা আহমেদ, আজকে কি মনে হচ্ছে এই মুহূর্তে আপনি যে একজনের কথা শুনেন রাশিদা তালিব, অবশ্যই আমরা তার সঙ্গে সগৌরবে যোগ দিচ্ছেন মিনেসোটার নতুন কংগ্রেস ওম্যান ইলহান ওমর, তার সংক্ষিপ্ত বক্তব্য শুনি।
Tonight, throughout, not only in my race, but throughout the country, people are choosing hope over fear and unity over division.
হ্যাঁ, এটাই যেটা বলছিলেন ইলহান ওমর। তো সেলিনা আহমেদ,
আমি বলবো যে নারীদের শক্তি কিন্তু সব সময় ছিল সর্বযুগে। আপনি প্রফেট মোহাম্মদের কথা মনে করেন যে উনি বিজনেস চালাতেন,
স্ত্রী এবং কন্যা,
ফার্স্ট এন্টারপ্রেনিওর লেডি, তাই না? কিন্তু আমরা সেই শিক্ষা থেকে দূরে সরে গিয়েছিলাম। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমরা আবার ফিরে পাবো সেই জগৎটা। হয়তো জেনারেশন আফটার জেনারেশন সময়ের সাথে আমরা কিন্তু ফিরে পাবো।
হ্যাঁ, সেটা তো আশা করা যায়। যেমন নিউ মেক্সিকো থেকে আমেরিকান ইন্ডিয়ান মহিলা কংগ্রেসের প্রতিনিধি পরিষদে যোগ দিচ্ছেন ডেব হল্যান্ড। কংগ্রেসে তিনি বলেছেন যে আমি যখন আসছি কংগ্রেসে, কিন্তু আমেরিকান ইন্ডিয়ান কোনো কংগ্রেস ওমেন নেই যার কাছে গিয়ে আমি জানতে পারি যে কেমন করে কাজ করতে হয়, কিভাবে কংগ্রেস চলছে, কেমন লাগছে, কি করতে পারি আমরা।
I didn't have a role model in Congress, someone, another Native woman that I could go to and ask, how did you do this? What advice can you give me?
হ্যাঁ, কারণ যেমন বলছিলেন ডেভ হল্যান্ড, তিনি কারো কাছ থেকে কোনো পরামর্শ চাইতে পারেন না, কেমন লাগে তার যদি কোনো রোল মডেল না থাকে, এবং তিনি প্রথম এগিয়ে এলেন এবং তাকে কিন্তু অনেক বেশি, তাকে কিন্তু অনেক কাজ করতে হবে, তাই নয় কি?
হ্যাঁ, উনি হবেন ট্রেল ব্লেজার, ওনাকে ফলো করবে পরবর্তী প্রজন্ম।
সেটা কিন্তু কঠিন কাজ,
ওনাকে যারা অভিজ্ঞ লোক তারা এগিয়ে আসতে হবে, হাত বাড়িয়ে দিতে হবে বন্ধুত্বের, যেন উনি ওনার স্বপ্নকে সার্থক করতে পারে আমাদের খাতিরে
এবং নিজের দায়িত্বটাকে সুসম্পন্ন করতে পারে,
সম্পন্ন করতে পারে, এবং উনি যেন একটা রোল মডেল হতে পারেন,
যারা
নতুন প্রজন্ম আসছে তাকিয়ে আছে ওনার দিকে।
সেটা তো অবশ্যই। আর আমরা জানি এই দেশে যুক্তরাষ্ট্রে আমেরিকান ইন্ডিয়ানরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে, নারী পুরুষ সবাই,
এবার তো ভোট দিতে পারলো না যে ভোট অ্যাড্রেস নেই দেখে,
সেটাই যে অনেক জায়গায় তারা ভোট দেওয়ার তাদের মানে অসুবিধা হয়ে যায়। তাছাড়াও তারা ভোটের অধিকার যে পাবে, পাবে কি পাবে না, শিক্ষার সুযোগ কতখানি পাবে, সবকিছুতে কিন্তু তাদের বেশ অসুবিধা ভোগ করতে হয়। তো এটি আমরা দেখছি যে শুধু যে অভিবাসীরা যারা এদেশে আসছেন তারাও নন, আদি আমেরিকান যারা এখানেই থাকছেন, সেই আদিবাসীরা, যাদের দেশ
ইচ্ছা করে যে আমরা দেখি আর কি যে আলোর নিচে অন্ধকার থাকে,
সেটাই ঠিক, প্রদীপের নিচে অন্ধকার,
প্রদীপের নিচে অন্ধকার,
ঠিকই তাই। তো এই অগ্রযাত্রা যে সেটা তো সত্যি সাড়া জাগিয়েছে,
যেমন অগ্রযাত্রাকে আমাদেরকে বুক ভরা আনন্দ, মানে বুক ভরা মানে কি বলবো, আমাদের
দুই তরুণী কংগ্রেস ওমেন আসছেন, একজন হচ্ছেন অ্যাবি ফিঙ্কনার এবং আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। তো আলেকজান্দ্রিয়া যেমন বললেন, তিনি বললেন যে এটা কোনো নির্বাচনের দিন নয়, কোনো নির্বাচনী অভিযান নয়, অথবা বিশেষ কোনো ঘটনা নয়, এ হচ্ছে একটি আন্দোলন, সেই আন্দোলনকেই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, সেই আন্দোলনের জোয়ারে আমরা এসেছি যে জায়গায়, সেই জায়গাটিকে আরও উন্নত করে আমাদের এগিয়ে যেতে হবে। এবং যারাই এবার প্রথম এলেন তাদের সবারই কিন্তু একই মনোভাব। একটি কথা ডক্টর সেলিনা আহমেদ, আপনার মনে পড়ে যে আমাদের মানে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডনা শালালা, তিনি কিন্তু এবার 77 বছর বয়সে প্রথমবারের মতন কংগ্রেসে নির্বাচিত হয়ে যোগ দিচ্ছেন,
ডনা শালালা,
হ্যাঁ ডনা শালালা। এবং তার নিজের একটা অভিব্যক্তি হচ্ছে যে তিনি 77 বছর বয়সেও, মানে অনেক বয়সে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে প্রথম নির্বাচিত হলেন 77 বছর বয়সে, সেটা কম কথা নয়। তার অভিজ্ঞতা আছে একজন মন্ত্রী হিসেবে, তিনি কাজ করেছেন মন্ত্রী হিসেবে, তার দায়িত্ব পালন করেছেন, অভিজ্ঞতাগুলো
তো আমাদের কাজে লাগাতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি আরেকজন ল্যাটিনো ওমেনের কথা বলি, আমাদের টেক্সাসে যে জাজকে রিপ্লেস করেছে এত বছরের, 20 বছর যাবত যিনি ছিলেন, তাকে 27 বছর বয়সের লিনা হেডেলগা, উনি আর কি যে সে থেকে
স্প্যানিশ ইংলিশ মেডিকেল ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেছেন মেডিকেল সেন্টারে। উনি হলো স্ট্যানফোর্ডের গ্র্যাজুয়েট এবং এবার 27 বছর বয়সে উনি ইলেকশন করে এই প্রথম একজন ল্যাটিনো নার এবং এত অল্প বয়সে একজন আমাদের টেক্সাসে রাজ হলেন।
সেটা তো অবশ্যই। তো আমাদের যেমন মনে কর একটি কথা মানে আজকে বলতে হচ্ছে যে এবারে বলা হয়েছে যে মহিলারা কিন্তু বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন। এই সংখ্যায় মহিলারা আগে ভোট হয়তো দিতে দেখা যায়নি মধ্যবর্তী মেয়াদের এই নির্বাচনে, প্রেসিডেন্ট নির্বাচনে নয়। তো সেটাও কিন্তু আমার মনে হয় যে মিটু আন্দোলনের পর মহিলাদের এই সক্রিয় অংশগ্রহণ রাজনীতিতে সব দিক থেকেই সহায়ক হয়েছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে এই আশা করেই কিন্তু আমরা আজকে আমাদের আলোচনা শেষ করব।
থ্যাংক ইউ সো মাচ। এবং যেই যারা হতে পারেননি তারা কিন্তু এই অভিজ্ঞতাকে আমরা এগিয়ে নিয়ে যাব।
অবশ্যই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে নারী কণ্ঠে যোগ দেওয়ার জন্য। আজকের আলোচনা এ পর্যন্তই।
আর এবার খেলার খবর জানাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। খেলার খবর আসলে আমি জানাবো না, আমি একজনকে সঙ্গে নিয়েছি, তার সঙ্গে আলোচনা করব বিশ্লেষণাত্মক একটি বিষয়। আসলে খেলা এই মুহূর্তে বাংলাদেশের মূল যারা খেলাপ্রেমী তারা তাকিয়ে আছেন মিরপুর স্টেডিয়ামের দিকে। দ্বিতীয় টেস্ট সিরিজ জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যেকার রোববার থেকে শুরু হবে 11 নভেম্বর। সেই দিকে আমরা ইতিমধ্যেই সকলে জানি যে বাংলাদেশ দল প্রথম যে টেস্ট সিরিজ জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ম্যাচটিতে, প্রথম টেস্টটিতে খুব খারাপ করেছে, বাজেভাবে হেরেছে, যার কারণে ক্রিকেট প্রেমীদের খুব মন খারাপ। সিলেটে কেন বাংলাদেশ এভাবে হারলো, কারণ বাংলাদেশ দল ওয়ান ডে এবং টি টোয়েন্টি ক্রিকেটে এমন একটি দল যে যে কোনো কন্ডিশনে যে কোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে। বিশেষ করে মাশরাফি বিন মুর্তজা যদি এই দলের অধিনায়ক হিসাবে থাকেন, তো সেই দল টেস্ট ক্রিকেটে কিভাবে উল্টে যায় এবং এত খারাপ করে এই নিয়ে মানুষের মন খারাপ। আর টেস্টে একেবারে জিম্বাবুয়ের সামনে যে দাঁড়াতেই পারলো না সিলেটের প্রথম খেলাতে, সেটি নিয়ে মানুষ খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে বাংলাদেশ দলের বোলিং এবং ফিল্ডিং এবং ব্যাটিং কোনোটি ভালো হয়নি, কি কারণে। এবং মিরপুর দ্বিতীয় টেস্টে সেই ব্যর্থতা কাটিয়ে ওঠাতে পারবে কি না, এই নিয়ে সবার মনে প্রশ্ন। আচ্ছা, আমি যেটি বলছিলাম যে আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন এটিএন নিউজের ক্রীড়া সাংবাদিক, সিনিয়র ক্রীড়া সাংবাদিক সাইফুর রহমান। আমি তার কাছেই এই প্রশ্ন রাখবো। সাইফুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ সেলিম আপনাকে। আপনি যেটা বললেন এটা আসলে খুব সত্যি কথা, এবং আমাদের সিনিয়র ক্রিকেটাররা এবং ক্রিকেট বিশ্লেষকরা সাংবাদিকরা সবাই এইসব নিয়ে আলোচনা করছেন। মূলত যে জিনিসটা দেখা গেছে আমাদের ব্যাটিং এ সেটা হচ্ছে যে মানে একদম একটা খামখেয়ালিপনা যদি আমি বলি, এবং ভীষণ অধৈর্যের পরিচয় দিয়েছেন। কারণ আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছেন তাদের পক্ষে জিম্বাবুয়েকে হারানোটা বা জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় রান করাটা খুব কঠিন কোনো বিষয় ছিল বলে আমার মনে হয় না। আর বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটসম্যানরা স্পিন খেলে অভ্যস্ত, তারা স্পিন খেলে থাকেন, অর্থাৎ জিম্বাবুয়ের বল যে খুব একেবারে আহামরি কিছু হয়েছে তেমন কিছু না। আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ এরপরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে, তারপরে বিশ্বকাপ খেলতে যাবে, তো সেক্ষেত্রে টেস্ট ম্যাচটাও কিন্তু বাংলাদেশের ওই প্রিপারেশনের একটা অংশ হিসেবে দেখা উচিত ছিল, কারণ এই এই টেম্পারমেন্টটাও সেখানে কাজে লাগতো। আমাদের ভুল যেটা আমার মনে হয়েছে যে আসলে পিচ তৈরির ক্ষেত্রে আমরা মানে এই স্পিন ছাড়াও পিচ না করে একটু পেস স্পিড থাকলে ভালো হতো, কারণ ইংল্যান্ডের কন্ডিশনে ইংল্যান্ডে কিন্তু এই স্পিন সহায়ক পিচ হবে না ওয়ার্ল্ড কাপে। আর অবশ্যই একজন এক্সট্রা পেসার খেলানো উচিত ছিল, তাহলে তার প্র্যাকটিসটা হতো, এবং সামনে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ আসছে সেটাও একটা বিষয় ছিল। এবং অনেকেই বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে রুবেলকে খেলানো যেত সেক্ষেত্রে। আর আমাদের বোলাররা যে সবাই মানে খারাপ করেছে তা না, তাইজুল ভালো বল করেছে দুই ইনিংস মিলিয়ে তার যে উইকেট সেটা অবশ্যই বলার দাবি রাখে। তবে বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের একটু পরিকল্পনাটা ঠিকঠাক মতন হওয়া উচিত এবং আমরা নিজেদের মানে যেটা হয় যে মানে আমরা এমন একটা কিছু করি যেটা করতে গিয়ে আমরা নিজেরা ফাঁদে পড়ে যাই আর কি, এবং সেই সেটাই হয়েছে। এবং বাংলাদেশের আসলে এখন মানে নেক্সট ম্যাচটা জেতা ছাড়া কোনো উপায় নেই, জিততে অবশ্যই হবে। এখন সেক্ষেত্রে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা কতটা ধৈর্যশীল হতে পারবেন, কতটা নিজেদের ওই খামখেয়ালিপনা থেকে বেরিয়ে আসতে পারবেন, কতটা টেস্ট টেম্পারমেন্ট দেখাতে পারবেন, সেটাই আসলে সবচেয়ে বড় বিষয় বলে আমার মনে হচ্ছে। কারণ জিম্বাবুয়ের কাছে টেস্টে হারাটা এই মুহূর্তে মানে 18 বছর পরে এসে অন্তত আমি একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে আমি প্রত্যাশা করি না যে বাংলাদেশের বর্তমান যে ব্যাটিং লাইন আপ যে বোলার যারা আছেন তাতে করে জিম্বাবুয়ের কাছে অন্তত আমাদের টেস্টে হারতে হবে, এটা অন্তত আমার প্রত্যাশার বাইরে আর কি।
আচ্ছা, আপনি একটি কথা বললেন যে পরিকল্পনাটা আরো সঠিকভাবে করা দরকার ছিল, পরিকল্পনার অভাব তো শুধুমাত্র কি টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে, এমনি ওয়ান ডে কিংবা টি টোয়েন্টিতে তো বেশ ভালো করে, তো সেখানকার পরিকল্পনা এবং টেস্টের ম্যাচ খেলার পরিকল্পনার ভিতরে কি ধরনের পার্থক্য থাকে এবং আরও ভালোভাবে, এটা কি আপনার ম্যানেজমেন্টের ভেতরকার নাকি আপনার ক্যাপ্টেনের পরিকল্পনার অভাব, আপনি কোনটা বোঝাতে চাচ্ছেন?
না, এখানে দুটো বিষয় কাজ করে। একটা হচ্ছে যে আমরা ওয়ান ডে তে ভালো করছি, আমরা কিন্তু টি টোয়েন্টিতে ভালো করছি না এখনো পর্যন্ত।
জি,
আমাদের আমরা একটা জায়গাতেই ভালো আছি, সেটা হচ্ছে ওয়ান ডে। এখন আমি জানি না, হতে পারে হয়তো ক্যাপ্টেন কারিশমা কিছু একটা আছে যেটা মাশরাফি থাকার কারণে তিনি হয়তো দলকে ওইভাবে উজ্জীবিত করতে পারেন, হয়তো সেটা একটা বিষয়। তবে টেস্ট এবং টি টোয়েন্টিতে আমরা ভালো করছি না, টেস্টও তো করছি না। আমাদের মানে যে টেস্ট আমরা লাস্ট খেললাম ওয়েস্ট ইন্ডিজে, তারপরে ধরুন 4 মাস পরে আবার টেস্ট খেলছি, এখানে পরিকল্পনার অভাব। যেটা আমার মনে হয়েছে যে দল গঠনেও একটা থাকতে পারে, কারণ লঙ্গার ভার্সনে আমাদের যে লোকাল ক্রিকেটে যারা ভালো করছেন তাদেরকে তাদের সেখান থেকে হয়তো প্লেয়ার নেওয়া হচ্ছে, কিন্তু কেন জানি না কারো কারো ক্ষেত্রে আমাদের নির্বাচকদের এক ধরনের রিজিডিটি আমার কাছে চোখে পড়ে আর কি। সেই সব প্লেয়ার গুলোকে যারা ধারাবাহিক ভাবে ভালো খেলছে, ভালো রানের মধ্যে আছে, তাদেরকে অন্তত এই লঙ্গার ভার্সনে সুযোগ দেওয়াটা খুব জরুরি ছিল এটা আমার মনে হয়। বিশেষ করে আমি অন্তত তুষার ইমরানের কথা বলবো, কিন্তু কোনো কোনো নির্বাচকই অন্তত সেদিকে এ করছে না। এমনকি আমি আজকে আমি কোচের কথা শুনছিলাম, কোচও এটার পক্ষে না তিনি। তবে এটা ঠিক যে অনেকেই বলছেন যে এই টিমটা ঠিক রাখা হবে ঢাকা টেস্টে, যেহেতু তারা হেরে গেছে তাদের মধ্যে একজন জিত কাজ করছে, সবার মধ্যে হয়তো সেই জিতের প্রতিফলন হতে পারে, ঘটাতে পারেন তারা, সেক্ষেত্রে হয়তো আমরা জিততে পারি। কিন্তু সিরিজটা আর আমরা আমাদের যদি এই টেস্ট আমরা জিততেও পারি তাহলে সিরিজটা জেতা হবে না, যেহেতু প্রথম টেস্টটা আমরা হেরেছি।
আচ্ছা, আমাদের বাংলাদেশ দলের প্রধান দুইজন খেলোয়াড় সাকিব এবং তামিম, এই দুইজন নাই, কিন্তু ওয়ান ডেতে এই দুইজনের অভাব বোধ করেনি ক্রিকেট প্রেমীরা। টেস্টে আমার মনে হয় এই দুইজনের একজন, বিশেষ করে তামিম যদি থাকতেন তাহলে অনেকে ধারণা করছেন যে প্রথম টেস্টের রেজাল্ট হয়তো একটু অন্যরকম হতো, কারণ একজন যদি টিকে যেতে পারতো তাহলে অন্যদের উৎসাহ বাড়তো। তো সেকেন্ড টেস্টেও তামিমের থাকার সম্ভাবনা নেই, কারণ সে তো নেই, কিন্তু তামিম আশা প্রকাশ করেছেন যে দল ঘুরে দাঁড়াবে এবং তিনি ছোট ছোট টিপস দিচ্ছেন খেলোয়াড়দেরকে, এটা শুনেছি, আপনি কি মনে করেন?
এটা অবশ্যই সিনিয়র ক্রিকেটারদের এটা একটা দায়িত্বের মধ্যে থাকে, আর যারা খেলছেন না তামিম ও সাকিব দুজনেই কিন্তু এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে আছেন, এবং সাকিবের মধ্যে এটা খুব বেশি, কারণ গতকালকে তিনি আমাদের সাথে কথা বলেছেন, আমাদের একদম একান্ত ভাবেই আমাদের সাথে কথা বলেছেন, সেখানে এই প্রসঙ্গগুলো এসেছে, এবং মাঠের বাইরে বসে দলের পরাজয় দেখতে একজন অধিনায়কের অবশ্যই ভালো লাগার কথা না, এবং নিজে থাকলে তিনি তার যে দায়িত্ব সেটা পালন করতে পারতেন এবং নিজে খেলে অন্তত পুষিয়ে দিতে পারতেন সেটা যেমন আছে, সেই জন্য তার খারাপ লাগছে। তবে সাকিবও কিন্তু মনে করছেন যে দল ঢাকায় ঘুরে দাঁড়াবে, এবং এ ব্যাপারে শুধু সাকিব তামিম ছাড়াও সিনিয়ররা সবাই আশা করছেন যে ঢাকাতে দল ঘুরে দাঁড়াবে। যদি আমরা সিলেট টেস্টটাকে একটা ডিবাকল বলি, একটা অ্যাক্সিডেন্ট বলি, যদি ওইভাবেই অন্তত দেখি তাহলে আমরা আশা করতে পারি যে দল ঢাকাতে অন্তত ঘুরে দাঁড়াবে।
আচ্ছা, শেষ আর একটি প্রশ্ন করব, সেটি হলো যে সিলেট টেস্ট এবং ঢাকা টেস্টে যে খেলার সময় যে অর্ডার ছিল আর কি, মানে যাকে যেখানে, সেটা কি ঠিক থাকবে নাকি কোনো পরিবর্তন হতে পারে?
এখনো পর্যন্ত পরিবর্তনের আভাস মেলেনি এবং আমার মনে হয় যে ঠিক রাখার চেষ্টা করবেন নির্বাচকরা বা অধিনায়ক কিংবা কোচ।
সাইফুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার আজকের অধিবেশনে খেলার সংবাদ আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার জন্য
ধন্যবাদ আপনাদেরকে।
এই ছিল খেলার সংবাদ।
এখন সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। কর্তৃপক্ষ সেই বন্দুকধারীটির পরিচয় জানতে পেরেছেন যে বুধবার রাতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি পানশালা এবং ড্যান্স ক্লাবে গুলি করে ১২ জনকে হত্যা করেছে। এই লোকটির নাম আয়ান ডেভিড লং এবং তার বয়স ২৮ বছর। ভেঞ্চুরার কাউন্টি শেরিফ জিওফ ডিন সংবাদদাতাদের বলেন, লং যুক্তরাষ্ট্রের একজন সাবেক মেরিন। সাম্প্রতিক বছরগুলোতে আইন প্রয়োগকারীদের সঙ্গে তার সামান্য সংঘাত হয়েছিল। এর আগে ভেঞ্চুরা কাউন্টি শেরিফ জিওফ ডিন সংবাদদাতাদের বলেছিলেন যে থাউজেন্ড ওকস শহরের বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিলে যেসব পুলিশ প্রথমে এসে ওই বন্দুকধারীকে কাবু করার চেষ্টা করেন তাদের মধ্যে একজনের উপর গুলি চালায় ওই বন্দুকধারী। তিনি বলেন, এই ২৯ বছর বয়সী শেরিফ সার্জেন্ট রন হেলস ওই বিভাগের একজন প্রাক্তন কর্মী এবং হাসপাতালে যাবার পথে তিনি প্রাণ ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তাঁর বিতর্কিত অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে পদত্যাগ করতে বাধ্য করেন। এর ফলে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে তদন্তের ব্যাপারে নতুন করে পাওয়া শক্তিতে কংগ্রেসের ডেমোক্রেটদের সঙ্গে সম্ভাব্য শক্তি পরীক্ষা শুরু হতে পারে। সেশনস ট্রাম্পের কাছে পাঠানো তার পদত্যাগপত্রে লেখেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধেই পদত্যাগ করছেন। এই নিয়তি তিনি বারবার এড়িয়ে যাবার চেষ্টা করেন, যদিও রাশিয়া বিষয়ক তদন্ত সম্পর্কে জেফ সেশনস অস্বীকৃতি জানানোর পর থেকেই ট্রাম্প অ্যাটর্নি জেনারেলকে বারংবার হেয় প্রতিপন্ন করেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের দুটি রাজ্য অসমের ধুবড়ী থেকে মেঘালয়ের ফুলবাড়ি পর্যন্ত তৈরি হতে চলেছে দেশের দীর্ঘতম সেতু। সেতুটি সংযুক্ত করবে ১৯.৩ কিলোমিটার সড়ক। কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায় আরও জানাচ্ছেন,
অসমের ব্রহ্মপুত্র নদের উপরে তৈরি হবে এই সেতুটি। আগামী ২০২৬ সালের মধ্যে শেষ হবে সেতুটির নির্মাণ কাজ, এমনই জানা গেছে দেশের কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক সূত্রে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নে হাত লাগিয়েছেন ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রের খবর, এই প্রকল্পটিতে বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করেছে জাপানের একটি সংস্থা, জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি। এই সেতুটি তৈরি হলে অসম ও মেঘালয়ের মধ্যেকার আড়াই ঘন্টার দূরত্ব অতিক্রম করা যাবে মাত্র ২০ মিনিটে। ১৯.৩ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি তৈরি হলে এটাই হবে ভারতের দীর্ঘতম সেতু। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে ইরানের তেলমন্ত্রী আজ এরকম আভাস দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিশ্বের তেল ক্রেতাদের জন্য সামনের দিনগুলো কষ্টদায়ক হবে। তিনি বলেন যে যুক্তরাষ্ট্র যে ৮টি প্রধান তেল আমদানিকারক দেশকে এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে তা যথেষ্ট নয়। মন্ত্রী বিজান জনগানেকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে যে তিনি সামনের মাসগুলোকে জ্বালানি তেলের ক্রেতাদের জন্য কষ্টের মাস হিসেবে দেখছেন। জনগানে দাবি করেন যে এই সপ্তাহে মধ্যমেয়াদী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসন হয়তো কৃত্রিমভাবে তেলের দাম কমিয়ে আনতে পেরেছেন, তবে ভবিষ্যতে মূল্য বৃদ্ধি হতে বাধ্য। এদিকে আজই ওপেকে ইরানের প্রতিনিধি হোসেন কাজেমপুর আর দেবিলি দাবি করেন যে রাশিয়া ও সৌদি আরব তাদের উৎপাদন বৃদ্ধি করে ট্রাম্পকে তেলের দাম কম রাখতে সাহায্য করছে। ট্রাম্প বারবার তেল উৎপাদনকারীদের আরও অপরিশোধিত তেল উৎপাদন করার কথা বলেছেন যাতে তেলের দাম কম রাখা যায়। দক্ষিণ কোরিয়া বলছে যে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে বলেছে তাদের মধ্যকার উচ্চ পর্যায়ের আলোচনা পিছিয়ে দিতে। এই আলোচনা আজ নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবার কথা ছিল। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কুয়াং ওয়া আজ সোলে বিধায়কদের বলেন যে যুক্তরাষ্ট্র তাদের জানিয়েছে যে পিয়ংইয়ং সরকারের ইচ্ছেতেই এই বৈঠক পেছানো হয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন দুজন, ছিলেন মাইকেল দুবিনস্কি এবং প্রথমার্ধে ছিলেন পিটার হান্টলি, এবং ফেসবুকে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ।
আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ
এবং আমি আনিস আহমেদ
আমরা দুজনেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.